তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবারও রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী রহমত শফিয়ে উম্মাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত আর বরকতের কথা হাদিসে পাকের মধ্যে আমরা শ্রবণ করে থাকি। সুনানে নাসাই শরীফের 220 পৃষ্ঠার মধ্যে 220 নম্বর হাদিসে পাকের মধ্যে বর্ণনা করা হয়েছে, প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নামাজের পর হামদ ও সানা এবং দুরূদ শরীফ পাঠকারীদের ব্যাপারে এই হাদিসে পাক তিনি ইরশাদ করেছেন, দোয়া প্রার্থনা করো কবুল করা হবে, চাও প্রদান করা হবে। অর্থাৎ যারা নামাজের পরে হামদ এবং দুরূদ সালাম পাঠ করে তাদের ব্যাপারে বলা হয়েছে, তোমরা প্রার্থনা করো কবুল করা হবে, চাও প্রদান করা হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে অনুষ্ঠান ইনশাআল্লাহ তাআলা মোবাল্লিগে দাওয়াত ইসলামী রয়েছেন আমাদের সাথে মিরাজ আত্তারি ভাই, আর আজকের অনুষ্ঠানে খুব সুন্দর একটি বিষয় নিয়েছি। প্রতিটা মানুষের এ বিষয়ে জ্ঞান অর্জন করা, জানা খুবই দরকার, খুবই প্রয়োজন। আর আমাদের সাথে শাহাদাত ভাই রয়েছেন, আমরা হামদে বারি তাআলা নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে শোনানোর চেষ্টা করব, আর অনুরোধের কল আসলে সেই অনুরোধ আমরা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আমরা শুরুতে কোরআনে পাকের তেলাওয়াত শুনবেন ইনশাআল্লাহ তাআলা, এরপরে আজকের বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। জি, আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানু আল্লামাল কুরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام صدق الله العظيم।
سبحان الله سبحان الله। আমরা কোরআনে পাক থেকে খুব সুন্দর তেলাওয়াত এবং এর অর্থ কিছু স্ক্রিনে আপনাদেরকে দেখানোর আমরা চেষ্টা করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বারবার কোরআনে পাক পাঠ করার এবং এর তর্জমা সহকারে পাঠ করার তৌফিক দান করুক। আজকের যে বিষয় নিয়েছি দর্শক শ্রোতা, বিষয় নিয়ে কথা বলার পূর্বে একটি হাদিসে পাক আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো। হাদিসটি হলো তারিকে দামেশকে লি ইবনে আসাকিরের মধ্যে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন সম্পর্কে কিছু বলেছেন এখানে, যে ফরমানে মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিনে ওই ব্যক্তি সবচেয়ে বেশি আফসোস করবে যে দুনিয়াতে জ্ঞান অর্জন করার সুযোগ পেল কিন্তু জ্ঞান অর্জন করলো না, এবং ওই ব্যক্তি আফসোস করবে যে জ্ঞান অর্জন করলো আর অন্যরা তার থেকে শুনে উপকার গ্রহণ করলো অথচ সে নিজে গ্রহণ করলো না, সে জ্ঞান অনুযায়ী আমল করলো না, এটাই বোঝানো হয়েছে। তো ওই দুই ধরনের ব্যক্তি কালকে আমাদের ময়দানে আফসোস করবে, যার সুযোগ আছে জ্ঞান অর্জন করেনি, আর যে ব্যক্তি জ্ঞান অর্জন করার পরে সেই জ্ঞান মোতাবেক সে আমল করেনি কিন্তু তার থেকে শুনে শুনে মানুষ আমল করেছে। এই দুই ধরনের ব্যক্তির জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদে কারিমা, তারা কিয়ামতের ময়দানে আফসোস করবে। আজকের যে বিষয় নিয়েছি আমরা খুবই জানার বিষয়, শেখার বিষয়। এরপরেও যদি আমরা বলি, আমাদেরকে জানানো হয়নি, আমাদেরকে বলা হয়নি, এই ধরনের কিছু লোক এখনো সমাজে আছে, মানে জানার জন্য অপেক্ষায় থাকে, কখন আমাদেরকে ঢাক ঢোল বাজিয়ে তারপরে জানাবেন না। মৃত্যুর সংবাদ কার কাছে পৌঁছায়নি? মৃত্যুর সংবাদ সবার কাছে পৌঁছিয়েছে, সবাই জানে, আর তারপরেও কিয়ামতের ময়দানে কিছু লোক ডানে বামে তাকাবে আর বলবে, আমাকে তো জানানো হয়নি বা আমি তো জানতাম না, আমাকে নেকির দাওয়াত দেওয়া হয়নি। আজ ওই সকল ব্যক্তিদের জন্য যারা এমন আমরা ডানে বামে সরতে চাই, ঘুরতে চাই, ফিরতে চাই, তাদের জন্য আজকের বিষয় মৃত্যুর স্মরণ। দর্শক শ্রোতা, আজকে কোরআনে পাক থেকে আর হাদিসে মোবারাকা থেকে কিছু কথা আপনাদেরকে জানানোর চেষ্টা করব, নেকির দাওয়াত দেওয়ার চেষ্টা করব, যাতে করে আমরা দুনিয়ার ভালোবাসায় যারা ডুবে আছি যেন ফিরে আসি, সিরাতাল মুস্তাকিমের পথে ফিরে আসি। আল্লাহ তাবারক ও তাআলা দুনিয়াতে হায়াত দিয়ে পাঠিয়েছেন নির্ধারিত, কতদিন সেটা জানি না, দুনিয়া থেকে যেতে হবে সেটাও আমরা জানি, তবে কবে যাব সেটা জানি না। যাওয়ার পূর্বেই যেন কিছু তৈরি করতে পারি, প্রস্তুতি নিতে পারি, এই সম্পর্কে কিছু আলোচনা করব। মিরাজ ভাই আমাদের সাথে আছেন, কিছু জানাবেন। এর পূর্বে আমরা শাহাদাত ভাই থেকে হামদে বারি তাআলা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا صلی علی محمد اللہ 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 پشپکلی گنجان شونا اللہ পুষ্পকলি গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ 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 পাতায় পাতায় আল্লাহ 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 গগন পানি মেঘ মালায় 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 আল্লাহ আল্লাহ পর্বতের চূড়ায় আল্লাহ 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 সূরা রহমান হোক বা আর সূরা ইখলাস 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 কোরআন রো পাতায় পাতায় আল্লাহ 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 গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ বৃষ্টি আর ঝর্ণা 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 সাগর রোজোয়ার ভাটা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ চন্দ্র সূর্য গ্রহ তারা প্রবল মেঘমালা 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 আকাশ পাতাল জিকির করে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাবারক ও তাআলা শান এভাবে করে আল্লাহ তাবারক ও তাআলার প্রশংসা হামদে বারি তাআলা সব সময় যদি বান্দার মুখে থাকে সে বান্দারও হৃদয়টা পরিষ্কার হয়ে যায় হৃদয়ের প্রশান্তি খুঁজে পায় ওই বান্দা যে বান্দার মুখে সব সময় আল্লাহ তাআলার প্রশংসা থাকে আল্লাহ তাআলা আমাদেরকেও সেই তৌফিক দান করুক এভাবে করে আল্লাহ তাআলার প্রশংসায় যেন নিজেদের জবানকে ব্যস্ত রাখতে পারে আজকের যে বিষয় নিয়েছি আমরা মৃত্যুর স্মরণ কীভাবে স্মরণ করতে হবে আর স্মরণ করার ব্যাপারে মিরাজ ভাই কোরআনে পাকের মধ্যে কি বলা হয়েছে আর হাদিসে পাকের মধ্যে কি এসেছে এই সকল বিষয়গুলো দর্শককে আমরা জানানোর চেষ্টা করব নেকির দাওয়াতের উদ্দেশ্যে যাতে করে আলোচনা শুনে ইসলামী ভাইদের মুসলমানদের সংশোধন হয় ধোকা থেকে যেন মানুষ বাঁচতে পারে বেরিয়ে আসতে পারে এই বিষয়গুলো নিয়ে আজ আমরা কথা বলার চেষ্টা করব অনেকদিন পরে মিরাজ ভাই রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আপনি এসেছেন এর জন্য আপনাকে ওয়েলকাম জানাই স্বাগতম জানাই মাশাআল্লাহ শুকরিয়াও জানাই কেমন আছেন আপনি
আলহামদুলিল্লাহ আলা কুল হাল আপনি ভালো আছেন
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মাশাআল্লাহ মিরাজ ভাই আজকে যে বিষয় নিয়েছি মৃত্যুর স্মরণ কি বলবেন শুরুতে দর্শকের উদ্দেশ্যে
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা খাতামুন নাবিয়িন আম্মা বাদ প্রথমত আপনাকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি রহমতপূর্ণ প্রভাতে এসে কিছু নেকি হাসিল করার নিয়ত করে নিয়েছে আলহামদুলিল্লাহ সাথে সাথে সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে যারা দেখছেন ফেসবুকে ইউটিউবে বা স্যাটেলাইটে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সাথে সাথে আজকে অনেক সুন্দর একটা বিষয় নেওয়া হয়েছে মৃত্যুর স্মরণ তো মৃত্যুকেও স্মরণ করি কারণ যত বেশি মৃত্যুকে স্মরণ করব তত বেশি আমার আখিরাতের চিন্তা ফিকির আসবে এবং দুনিয়ায় কোনো কর্ম এমন আমার দ্বারা হবে না যেটার দ্বারা আমার এই দুনিয়াতে হয়ে তো যাবে কিন্তু সেটা আমার জন্য কাল কিয়ামতের দিন একটা বড় বাধা বা বড় নাজাতের ব্যবস্থা হয়ে যাবে তা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা রহমান আজকে শুনেছি সেখানে একটা আয়াতে মোবারক এমন রয়েছে যে কুল্লু মান আলাইহা ফান দুনিয়াতে যা কিছু আছে একদিন ধ্বংস হয়ে যাবে তো এই ঘটনাটা যখন আয়াতটা নাজিল হয়েছিল ওলামায়ে কিরাম বলেন ফিরেস্তারা খুশি হয়ে গিয়েছে অর্থাৎ তারা বলেছে দুনিয়াতে যা কিছু আছে তা ধ্বংস হয়ে যাবে আমরা বেঁচে গিয়েছি কিন্তু না পরবর্তী এক আয়াত সেটা হচ্ছে কুল্লু নাফসিন যা ইকাতুল মত সকল ব্যক্তিকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে তাহলে ফিরেস্তারা তখন বলল এবার তো আমরাও বাঁচছিলাম না আমাদেরকেও মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে তাহলে মৃত্যুর স্বাদ সবাইকে যখন করতে হবে মৃত্যুর স্মরণও সবাইকে করতে হবে এখন যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দান করেছেন যে আমাদেরকে মৃত্যু থেকে জীবিত করা হয়েছে যাতে আমাদের মধ্যে প্রতিযোগিতা হয়ে যায় কম্পিটিশন হয়ে যায় কার আমল অধিক উত্তম তো এই উত্তম আমলের দিক দিয়ে যদি চিন্তা করি আমাকে এই দুনিয়ার জীবনের কর্মকাণ্ড আমাকে আখিরাতের জীবনের সুখ শান্তিময়ের একটা মানদণ্ড হিসেবে দাঁড়াবে আমি দুনিয়াতে যত কিছু করি না কাল কিয়ামতের দিন এগুলোর দ্বারাই আমাকে বিচার করা হবে বান্দা এখন হিসাব করবে সে দুনিয়াতে থাকা অবস্থায় আখিরাতের জন্য শান্তির ব্যবস্থা করবে না শাস্তির ব্যবস্থা করবে এখন আমরা আমাদের অবস্থা এমন হয়ে গিয়েছে যে আমরা মৃত্যুর কথা একেবারে ভুলে গিয়েছি,
স্মরণ কর্ম দূরের কথা ভুলে বসে
ভুলে বসেছি। দুনিয়াতে উঠতে বসতে আমরা শুধু মজা মাস্তি নিয়ে ব্যস্ত। সপ্তাহে ছয়টা দিন সবাই জব করে, ব্যবসা করে, সবার মনের মধ্যে এই থিঙ্কিং আছে জুমার দিন আসবে, আমরা এই জুমার দিন কি করব, বিনোদন করব, ইভেন্টস করব, বিভিন্ন পার্কে যাব, সারাটা দিন সারা তারা প্ল্যানিং করে রাখে দুনিয়াতে কোনো ধরনের আনন্দ মাস্তি করার জন্য। অথচ আমরা এই অবস্থা এমন দাঁড়িয়েছে যে দুনিয়াতে থাকা অবস্থায় এমনভাবে মগ্ন হয়ে গিয়েছি, মৃত্যুর স্মরণকে একেবারে ভুলে বসেছি। আর মৃত্যু এমন একটা জিনিস, এমন একটা বস্তু যে আমাকে যেখানে থাকি না কেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা নিসার মধ্যে ইরশাদ করতেছেন, কানজুল ইমান থেকে অনুবাদ, তোমরা যেখানে থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পেয়ে বসবে, যদিও সুদৃঢ় দুর্গ সমূহে অবস্থান করো। তো দেখেন যে আমরা আজকে যেখানে থাকি না কেন আনন্দ মজা মাস্তি নিয়ে ব্যস্ত, অথচ মালিকুল মত দৈনিক 70 বার আমাকে তাকিয়ে যাচ্ছে, 5 বার শাহী রগের সামনে এসে ঘুরে যাচ্ছে, তারপর আমার কোনো মৃত্যুর স্মরণ নেই। আজকে মৃত্যুর স্মরণ থেকে দূরে, যখন মৃত্যুকে স্মরণ করতে বলা হয় তখন যুবকরা বলে এরকম যে এখন তো যুবক বয়স, এখন যদি আমি আনন্দ ফুর্তি না করি কখন করব, এখন করিনি, এখন মৃত্যুকে স্মরণ করে লাভ কি। অথচ আমাদের চোখে পড়তেছে, দেখতেছি যুবকরাই বেশি এইরকম আনন্দ ফুর্তি করতে গিয়ে ইন্তেকাল
দুনিয়া থেকে বিদায় নিয়েছে,
বিদায় নিচ্ছে। তো এইভাবে আমরা দুনিয়াতে থাকা অবস্থায় নিজেদেরকে পরকাল থেকে একেবারে বিমুখ করে রেখেছি। হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যার সারমর্ম মনে একটা এরকম যে আমরা দুনিয়াতে থাকা অবস্থায় প্রথমত কি করছি, দুনিয়াতে থাকা অবস্থায় কবরকে ভুলে বসেছি, অর্থাৎ মৃত্যুর স্মরণ ভুলে থাকার কারণে কবরের দিকে আমাদের একেবারেই কর্ণপাত বা আমাদের দৃষ্টি আসছে না। কিন্তু হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলে, খবরদার হুঁশিয়ার হয়ে যাও, কবরের উপরে সব জমিন সমান দেখলো, কবরের নিচে কিন্তু সবার এক না। তো আমাদেরকে এটা বুঝতে হবে, ফিকির করতে হবে। যেমন একজন আল্লাহর ওলি, তিনি হাঁটতে লাগলেন, হাঁটতে হাঁটতে হঠাৎ একটা স্বর্ণের স্তূপ পেলেন, পাওয়ার পর সে আনন্দে খুশিতে আত্মহারা হয়ে গিয়েছেন, সেটা তিনি তার ঝুলিতে নিয়ে নিয়েছেন, নিয়ে নেওয়ার পরে বাসায় নিয়ে আসলেন। একজন আল্লাহর ওলি বুজুর্গ এই জিনিসটা পাওয়ার পর, যিনি সারা রাত ইবাদত করতো, তিনি সারা রাত এখন সেটাকে কিভাবে চোর থেকে হেফাজতে রাখবে, এটার জন্য সারা রাত ঘুমও যায়নি, ইবাদতও করেনি, একেবারেই ওই সম্পদটাকে বাঁচিয়ে রাখার জন্য সারা রাত অতিবাহিত করে ফেলেছেন। আর জল্পনা কল্পনা করছেন, সকাল হবে বাজারে যাব, বিক্রি করব, দাস দাসী হবে, অর্থ পার্শ্য হবে, এগুলো নিয়ে তিনি সারা রাত কালাতি পাত করে একেবারে বিভোর হয়ে গিয়েছেন। সকালবেলা যখন হয়েছে, যখন সেটা নিয়ে সে বের হলো কবরস্থানের দিক দিয়ে যখন যাচ্ছিল, আমরা তো মনে করেন এখন আমাদের জন্য সকাল হয় 10টা 11টা বাজে, আল্লাহর ওলিদের জন্য সকাল ফজর ফজরে হয়ে যেত, সকাল হয়ে যেত। তো ওনারা বের হয়েছেন, বের হওয়ার পর দেখতে লাগলো একটা ব্যক্তি কবর খুঁড়ে খুঁড়ে মাটি নিয়ে যাচ্ছেন। আল্লাহর ওলি ওই বুজুর্গ ওই দৃশ্যটা দেখে মুহূর্তের মধ্যে তার চিন্তাধারা একেবারে পরিবর্তন হয়ে গিয়েছে, হায় হায় তার মৃত্যু স্মরণ এসে গিয়েছে, বলতে লাগলো আহা আমি কাল থেকে আজ অবধি এই জিনিসটি পেয়ে, দুনিয়ার এই ধ্বংসাত্মক দুনিয়াতে এই বস্তুটা পেয়ে আমি আমার রাতকে খুইয়ে দিয়েছি, আমার দুনিয়ায় আমি মগ্ন হয়ে গিয়েছি, আর আমি এখন দেখতে পেলাম যে কবর থেকে মাটি করে করে নিয়ে যাওয়া হচ্ছে, হায় আমি যদি মৃত্যুবরণ করি আমার কবর থেকে এভাবে মাটি করে নিয়ে যাওয়া হবে। তখন মুহূর্তে ওনার মৃত্যুর স্মরণে এসে গিয়েছে, আর তিনি ওই স্বর্ণের ডিলাটাকে একেবারে তোয়াক্কা না করে আবার খোদার বীরন্তরের মধ্যে নিয়ে এসেছেন এবং মৃত্যুর স্মরণ আবার নিয়ে এসেছেন, আর সাথে সাথে তোবা করে আবার আল্লাহ তালার দিকে রুজু হয়ে গিয়েছেন। এইভাবে আল্লাহ তালার দিকে রুজু হয়ে যাওয়া, তো এগুলো হচ্ছে আমাদের জন্য শিক্ষা। আসলে ইহদিনা সিরাতাল মুস্তাকিম কেন বলা হয়েছে, আমাদেরকে সরল সহজ পথে পরিচালিত করো, এর জন্য তাদের পথে যাদের উপর অনুগ্রহ করেছো, তো যাদেরকে অনুগ্রহ করেছে তাদের জীবনে যদি আমরা স্টাডি করি তাহলে আমাদের জীবনটাও অনেক সুন্দর হয়ে যাবে, আর মৃত্যুর স্মরণ আমাদেরকে আল্লাহ তাআলার দয়ায় অন্তরের মধ্যে রেখাপাত করবে এবং এই মৃত্যুর স্মরণের কারণে আলহামদুলিল্লাহ আমরা দুনিয়াবি জাগতিক যে গুণাগুলো রয়েছে, দুনিয়াতে যে গুনাহ কর্মকাণ্ড রয়েছে তার থেকে দূরে থাকতে পারবো এবং তার থেকে বাঁচতে পারবো।
জি জি, আসলে মৃত্যুর স্মরণ যদি মানুষ না করে তবে তার দ্বারা দিনে রাতে সবসময় গুনাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহ তাবারাকা তাআলা কোরআনে পাকের দ্বিতীয় পারায় সূরা বাকারা 217 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, কারণ যদি ঈমান থেকে অনুবাদ, এবং তোমাদের মধ্যে যে কেউ আপন দিন থেকে ফিরে যায় অতঃপর কাফের হয়ে মৃত্যুবরণ করে ওই সব লোকের কর্ম নিষ্ফল হয়েছে দুনিয়া ও আখেরাতে, তারা দোজকবাসী, তাতে তারা সর্বদা থাকবে। দিন থেকে ফিরে যাওয়া অর্থাৎ মৃত্যু একদিন আসবে, মারা যাব, মরতে হবে, ইন্তেকাল হবে, আজরাইল আসবে, এটা ভুলে যাওয়াই তো হলো গিয়ে আখেরাতকে ভুলে যাওয়া। আর আখেরাতকে ভুলে যাওয়া মানে দুনিয়াকে বেশি সে ভালোবাসা, দুনিয়ার লোভ লালসার মধ্যে ডুবে যাওয়া, দুনিয়াকে বেশি প্রাধান্য দেওয়া, দুনিয়াকে বেশি ভালোবাসা। আর একটা দিন এমন আসে, আমরা প্রায় সময় শুনি যে ইন্তেকালের সময় প্রকাশ্যভাবে সে ইমান নিয়ে যেতে পারেনি, বিভিন্ন ধরনের কুফরি বাক্য উচ্চারণ করে তারপরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এখন এই মরণকে স্মরণ করা এটা কিন্তু আজকালকের বাক্য না, এই শব্দটা কিন্তু আজকাল নতুন না, এটা কিন্তু পৃথিবীর শুরু থেকেই শুনে আসছে, মানুষ সবাই শুনে আসছে মরণকে স্মরণ করো, মরণকে স্মরণ করো। এখন কেমন স্মরণ করতে হবে ছোট্ট একটা ঘটনা শোনাবো, এরপর নাতে রসুল মকবুল শুনবো আমরা সাদাত ভাই থেকে। এক ব্যক্তি সে নিজের গুনাহের চিকিৎসা করবে, তো গুনাহের চিকিৎসা করবে, তার মাথায় আসলো আমি আল্লাহওয়ালা ব্যক্তির কাছে যাই, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করি আমার গুনাহের চিকিৎসা কি। তো গেল, যাওয়ার পরে ওই আল্লাহওয়ালা ব্যক্তি তাকে পরামর্শ দিল প্রতিদিন তুমি 100 বার মরণকে স্মরণ করবে, মরতে হবে এটাকে স্মরণ করবে, তবেই তোমার মধ্যে কবরের কথা, আখেরাতের কথা, হাশরের কথা এগুলো মনে আসবে আর তুমি ধীরে ধীরে গুনাহ ছাড়তে পারবে। সে আল্লাহর ওলির কথা এতটা বুঝতে পারেনি, ওখান থেকে ফিরে আসছে, ফিরে এসে সে 100 বার মরণের কথা স্মরণ করতেছে, আমি মারা যাবো, আমি মারা যাবো, আমি মারা যাবো, আমি মারা যাবো, 100 বার গোনা হয়ে গেছে, আবার গুনাহের কাজে লেগে গেছে, ভিতর থেকে এটা ফিল হয়নি, ভিতর থেকে আসেনি, সে বাস মুখে জিকির করে নিছে আমি মারা যাবো, আমি মারা যাবো। এক মাস পরে আবারও সে আল্লাহর ওলির কাছে গেলেন, গিয়ে বলেন হুজুর আপনি পরামর্শ দিয়েছিলেন আমাকে যে আমি যেন প্রতিদিন 100 বার করে নিজের মরণকে স্মরণ করি, আমি তো এক মাস হয়ে গেছে না গুনাহ ছাড়তে পারছি না ওই ভয়টা আমার মধ্যে আসছে। তো ওই আল্লাহর ওলি একটু হিকমত খাটালেন, তিনি বললেন এক কাম করো তুমি বাদশার কাছে চলে যাও। বাদশার কাছে তাকে পাঠিয়ে দিলেন আর ওই আল্লাহর ওলি বাদশাকে আগেই পয়গাম পাঠিয়ে দিলেন, একজন লোক আসবে, একজন লোক আসবে, তাকে তুমি ফাঁসির হুকুম দিয়ে দিবে, দেখবে তার মধ্যে কেমন একটা ফিল চলে আসে। তো ওই লোকটা যখন গেল বাদশার কাছে গিয়ে বলল আল্লাহর ওলি আপনার কাছে পাঠিয়েছেন, বলো আপনি কি তার কাছে এর আগেও আসছেন, বলো হ্যাঁ এক মাস আগে আসছি, সে আমাকে একটা চিকিৎসা দিয়েছিলেন গুনাহের, প্রতিদিন যেটা আমি 100 বার করে আমার মরণকে স্মরণ করি। তো বাদশা বললেন তোমার কি পরিবর্তন হয়েছে, কোনো পরিবর্তন হয়নি। বাদশা বলেন, বাদশাহ নেককার ছিলেন, বাদশা বলেন তাহলে তুমি সঠিকভাবে নিজের মরণকে স্মরণ করতে পারো নাই, এই কারণেই তুমি পরিবর্তন হওনি, এখন কি করণীয় বলতেছে, তুমি এক মুহূর্তের জন্য আমি তোমাকে আদেশ দিলাম যে তোমার ফাঁসির হুকুম হয়ে গেছে, তুমি এখন কি করবে, যেহেতু বাদশাহ বলে দিছে যে তোমার ফাঁসি, যা বলার বলো তুমি, আর সময় পাবে না। এখন তার মধ্যে ফিল্ডার আসছে আমার ফাঁসির হুকুম হয়ে গেল, বাদশার পক্ষ থেকে ফাঁসির অর্ডার চলে আসছে, এখন আমি কতক্ষণ বেঁচে থাকবো, তখন সে কান্নাকাটি করা শুরু করে দিল, আল্লাহ তাআলা দরবারে হাত উঠিয়ে দিল, মাওলা মাত্র কয়েক সেকেন্ড আমি দুনিয়াতে বেঁচে আছি, আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, চোখের পানি ঝরালো, সে নামাজে দাঁড়িয়ে গেল, কি করবে এখন, তাড়াহুড়া শুরু হয়ে গেছে, মাত্র কয়েক মিনিট আমার হাতে সময় আছে, বাদশার হুকুম জারি হয়ে গেছে আমার ফাঁসি হয়ে যাবে। তো এরপরে বাদশা বললেন যে আল্লাহর ওলি তোমাকে যে বলেছে মরণকে স্মরণ করার জন্য, তুমি তো এটাই বুঝিয়েছেন, তুমি ভিতর থেকে ফিল করো যে আমাকে মরতে হবে, আমি মারা যাব, দুনিয়া ত্যাগ করতে হবে, অল্প দিনের এই দুনিয়াতে আমি কত কতদিন আর থাকবো, আর তুমি এটা না করো, তুমি তসবি যেভাবে মানুষ জপে সেভাবে জপছো, আমি মারা যাবো, আমি মারা যাবো, এতে তো তোমার ওই ফিলটা আসবে না। তো মরণকে কিভাবে স্মরণ করতে হবে ওই আল্লাহর ওলি সাধারণ মানুষকে বুঝিয়েছিলেন। আমাদের উচিত এমনটা নয় কি আমি মারা যাবো, বাস রাতে বিছানায় শুয়ে ভাবি মারা তো একদিন যাবই, সকালে উঠে আবার গুনাহের কাজের মধ্যে, রাতে চিন্তা করি কতদিনের আর এই দুনিয়া, মারা তো যাবই, সকালে উঠে আবার হারামের কাজের মধ্যে আমরা লিপ্ত। এভাবে নয়, যেটা ভাববো তো ভাবার মতো, যেটা চিন্তা করবো তো চিন্তার মতো, যাতে করে একবার চিন্তা করলাম দ্বিতীয়বার যেন সেটার মধ্যে আমাকে লিপ্ত হতে না হয়। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিন, না তো রাসূলের মকবুল আমাদেরকে শুনান। এরপরে দর্শকের কল আর মিরাজ ভাই থেকে কথা শুনবেন ইনশাআল্লাহ
তাআলা। মুহাম্মাদিন হম বি মদিনে যায়েঙ্গে আকা, হম বি মদিনে যায়েঙ্গে, আজ নেই তো কল সহীহ, আকা হামে বুলায়েঙ্গে, আজ নেই তো কল সহীহ, সল্লি আলা রাসূলিনা, সল্লি আলা মুহাম্মাদিন। মদিনার ছবি সদা যেন থাকে হৃদয়ে, ছবি সদা থাকে যেন হৃদয়ে, শরণ প্রিয় নবী যেন থাকে হৃদয়ে, যেন থাকে হৃদয়ে, মদিনার ছবি সদা থাকে যেন থাকে হৃদয়ে, সুযোগ যদি আমি পেয়ে যাই মুক্তি না যাওয়ার, সুযোগ যদি আমি যাবো, মদিনায়িকা নারতোকা পেলানিয়ে, মদিনার ছবি সদা থাকে যেন এই মনে, প্রশ্ন কারি ফেরে তা যখন কর যাব কি করে দো সোকে নবীর গোলাম হয়ে মদিনার ছবি সদা যেন থাকে এ মনে যখন জানাজা মরনিয়ে যাবে কবরে যখন জানাজা থাকে যেন এ মনে আল্লাহ হর দয়া মন হবে সারা জগতে আল্লাহ হর দয়া রাজগতে এদাওয়তে সেলামি তোমার সারা পড়ে যাক এদাওয়তে সেলামি তোমার সারা পড়ে যাক আতার তুমি আমার তুমি আমার তুমি আমার আতার তুমি আমার তুমি আমার একথা শোরে আতার তুমি আমার একথা শোর দিবসে যেন দিও নবী আমায় শিয়ো মুখে বলে যেন প্রিয় নবী আমায় শিয়ো মুখে বলে নদিনার ছবি সদা থাকে যেন এ মনে শরণ প্রিয় নবীর যেন থাকে হৃদয়ে
আমিন 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 স্মরণের জন্য হৃদয়ে যেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্মরণ যেন আমাদের হৃদয়ে থাকে মদিনাতুল মুনাওয়ারায় যারা অবস্থান করছে এই মুহূর্তে হয়তো বা ফজরের নামাজ শেষ করেছে বা শেষ করবে নামাজ পড়বে এমন একটা দৃশ্য সকালের এই সুবাসিত হাওয়া মদিনায় বয়ে যাচ্ছে আর এই সুবাসিত হাওয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবুজ গম্বুজকে চুমু খেয়ে জানি না পৃথিবীর কোন কোন এলাকায় কোন কোন অঞ্চলে চলে যায় আল্লাহ তাবারক ওয়া তাআলা চোখ তো দিয়েছে আমাদেরকে কিন্তু এই চোখ এখন পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের সেই রওজায়ে আনোয়ার আর সবুজ গম্বুজ এখনো সরাসরি দেখেনি। আল্লাহ তাআলার দরবারে দোয়া, আল্লাহ তাআলা যেন আমাদেরকে অতি তাড়াতাড়ি মদিনাতুল মুনাওয়ারায় হাজিরি দেওয়ার সেই তৌফিক আর মুর্শিদের সাথে যেন হাজিরি দেওয়ার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। দর্শকের কিছু কল আমাদের সাথে রয়েছে মিরাজ ভাই, কয়েকটা কল শুনি আমরা ইনশাআল্লাহ তাআলা, এরপরে আমরা আলোচনায় ফিরব আজকের বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাআলা। জি, দর্শকের কল শুনিয়ে দিন। আল্লাহ তাবারক তাআলা কবুল করেন, সবসময় সাথে থাকবেন, প্রোগ্রাম দেখবেন, ইলমে দিন অর্জন হবে, নিজের ভালো মন্দ বুঝতে পারবেন, সঠিক কথাগুলো জানতে পারবেন ইনশা আল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার বাড়ি হবিগঞ্জ,
আমার পরিবার আমার বাচ্চা সবসময় ট্রেনটা দেখে, আমি খুব খুশি হয়েছি। আপনারা যে আলোচনা করেন থেকে এগুলো আমার তো খুব ভালো লাগে, কারণ ইনশাআল্লাহ মহাসমুদ্রে দাওয়াত দেই আপনাদের এই মাদানী চ্যানেল দেখার জন্য। ইনশাআল্লাহ কেমন তার কোন জাতি চ্যানেলটা আল্লাহ তাতে রাখে, আমি দোয়া করি আপনারা দোয়া করবেন।
আমিন আমিন আমিন। আপনার কথা বুঝে, কথা শুনেই বোঝা গেছে কতটা আবেগ নিয়ে কথা বলছেন, যে আপনার পরিবারে সন্তানরা আপনার ঘরের মানুষরা মাদানী চ্যানেল দেখে, আর এটা আসলেই একটা ভালো লাগার জিনিস যে আমার পরিবার আমার ফ্যামিলি ধর্মীয় একটা চ্যানেলের সাথে জড়িত আর তারা সবসময় এই চ্যানেল দেখে, আপনি নিজেও দেখেন এবং আপনি দাওয়াত দেন এটাও আপনি প্রকাশ করেছেন। আল্লাহ তাবারক ও তাআলা আমাদের ইমান আমলকে হিফাজত দান করুক। আল্লাহ তাআলা সবসময় মাদানী চ্যানেলের সাথে যেন থাকতে পারি, অন্য কোনো মিডিয়া নয়, অন্য কোনো চ্যানেল নয়, আমরা শুধু মাদানী চ্যানেলকেই দেখব আর মাদানী চ্যানেলের সাথেই থাকবো ইনশা আল্লাহ তাআলা। গুনাহ ভরা চ্যানেলগুলোকে আমরা ত্যাগ করে দেই আর মাদানী চ্যানেলের সাথে থাকি। আল্লাহ চায় আমার পরিবারটা আপনার পরিবারটা মাদানী পরিবার হয়ে যাবে, অর্থাৎ এক ধর্মীয় পরিবার যেটাকে বলি আমরা, সকালে ওঠা, ফজরের নামাজ আদায় করা, এরপর কোরআনে পাকের তেলাওয়াত করা, হ্যাঁ, এরপর সুন্নাত মোতাবেক নিজের জীবনকে অতিবাহিত করা, জোহরের সময় নামাজ আদায় করা, হালাল উপার্জন করা, একে অপরের মধ্যে ভালোবাসা মহাব্বত অর্জন করা, গালাগালি দূর হয়ে যাওয়া, মিথ্যা গিবত চগলখড়ি দূর হয়ে যাওয়া, আল্লাহ চায় মাদানী চ্যানেল দেখতে দেখতে এগুলো আমাদের ঘরের মধ্যে পরিবেশগুলো তৈরি হবে ইনশা আল্লাহ তাআলা। পরবর্তী কল দেন।
মাশাআল্লাহ মারহাবা, এই প্রোগ্রাম অনেক বেশি ভালো লাগে, আলহামদুলিল্লাহ। আজকেও দেখার সৌভাগ্য অর্জন করছি, আল্লাহ তাআলা যদি হায়াত রাখে ফায়দা বা সামনে দেখার সৌভাগ্য হবে আলহামদুলিল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম যেখান থেকে আমরা অসংখ্য ইলমে দিন হাসিল করার সৌভাগ্য হচ্ছে আলহামদুলিল্লাহ। দোয়া করি আল্লাহ তাআলা আরো বেশি বেশি মাদানী চ্যানেলে উন্নতি দান করুক, আরো বেশি বেশি এর প্রোগ্রাম করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাদানী চ্যানেলের ফয়জে বরকত দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকেও কবুল করে নিক, আপনার হকেও এই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিক। খুব সুন্দর দোয়া আপনি করেছেন মাশাআল্লাহ, আর আশা রাখি আপনারাও সবসময় আমাদের সাথে থাকবেন, এভাবে করে উৎসাহ প্রদান করবেন যাতে করে আমরা এভাবে করেই আপনাদের সাথে থাকতে পারি মাদানী চ্যানেলের মাধ্যমে। পরবর্তী কল দেন।
আমার নাম মোহাম্মদ আব্দুল খায়ের, দিনাজপুর ফুলবাড়ি।
জি,
আমি একটি নাচ সঙ্গে যাই, সোনার মদিনা প্রাণের মদিনা।
মাশাআল্লাহ, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না শোনাবো। সাদাত ভাইকে আবার আমরা সময় দিব, সে আমাদের কালাম নাতে রাসূল শোনাবেন। আমরা মিরাজ ভাই থেকে আরো কিছু আলোচনা শুনি, আজকের যে বিষয় আমরা নিয়েছি মৃত্যুর স্মরণ। জি মিরাজ ভাই।
জি, বলছিলাম মৃত্যুর স্মরণ, আসলে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একটা ঐতিহাসিক বাণী আছেন যে তোমাদের হিসাব নেওয়ার পূর্বেই নিজেদের জীবনের হিসাব মিলিয়ে নাও, আখিরাতের হিসাব নেওয়ার আগেই দুনিয়ার হিসাব মিলিয়ে নিতে। দেখেন কিতাবের মধ্যে বর্ণিত আছে, যার ঈমান হিফাজতের চিন্তা ভাবনা তার কাছে থাকবে না, সে মৃত্যুর সময় ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করার
সম্ভাবনা রয়েছে। রাইট,
তাহলে দেখেন আজকে আমরা আমাদের মৃত্যুর চিন্তা করছি না, ঈমানের চিন্তা করছি না। তো এই শরিয়ার কিতাবের মধ্যে ওলামা ইকরাম বর্ণনা করেছেন এরকম, যে যার কিছু অভ্যাস রয়েছে ওই অভ্যাসগুলো যদি তার মধ্যে থাকে তাহলে তার মন্দ মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে প্রথমটা যিনি উল্লেখ করেছেন, চারটা, তার মধ্যে একটা হচ্ছে নামাজের ব্যাপারে।
জি জি,
দেখেন আজকে আমরা নামাজের গুরুত্ব কতটুকু দিচ্ছি আমার জীবনের মধ্যে, আজকে আমি উঠতে বসতে চলতে সব কিছু করছি, আমার থেকে খাবার খাওয়ার সময় আছে, আমার থেকে টিভি দেখার সময় আছে, আমার থেকে গান বাজনা শোনার সময় আছে, আমার থেকে বিনোদন করার সময় আছে, আমার থেকে বিশ্রাম নেওয়ার সময় আছে, কিন্তু বান্দার কাছে সময় যেটা নেই সেটা হচ্ছে নামাজের। নামাজের কথা বললে যে ভাই আমার অমুক কাজ আছে, নামাজের কথা বললে সেটাকে একেবারে নর্মালি স্থিরভাবে নিতে পারে না, রিয়েক্ট করে অন্যভাবে, যে তাকে যেন কোনো কিছু আলগানোর কথা বলা হচ্ছে। অথচ নামাজ যে আদায় করতে যাই কিতাবের মধ্যে বর্ণিত আছে, যখন কোনো নামাজি ইখলাসের সাথে আল্লাহ তাআলার দরবারে ইবাদত করার উদ্দেশ্যে, নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে গমন করে, তখন ফেরেশতারা তার গুনাহের বোঝাগুলো নিয়ে মসজিদের বাইরে দাঁড়িয়ে থাকে। তো আল্লাহ তাআলা আরো দয়া হয়, ফেরেশতাদেরকে বলে যে আমার বান্দা এখন নামাজ আদায় করে এসেছেন, তার গুণাগুলো তাকে দিও না, রেখে দাও। এভাবে করতে করতে আরেকটা অক্ত আসে, তখন আল্লাহ বলে আমার বান্দা থেকে যে গুণাগুলো নিয়ে নেওয়া হয়েছে ওই গুণাগুলোকে আর দেওয়া হবে না, এগুলোকে মাফ করে দেওয়া হয়, আলহামদুলিল্লাহ। তো আমরা নামাজ কেমন, যে আমরা অনেকে দাবি করি আশিকের রসুল, অথচ আমার রসুল বলতেছে নামাজ আমার চোখের শীতলতা। কোথায় আমার চোখের, আমার রসুলের শীতলতা যেখানে সেখানে আমরা কি করছি? আজকে যেমন সূরা তওবার শেষ আয়াতের মধ্যে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা ইসলামকে ইরশাদ করেছেন, তার সর্বমোট একটা এরকম যে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহিমা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, তার সর্বমোট একটা এরকম যে তোমাদের কাছে আমার মানে এই রাসূল এসেছেন। তো এই আয়াতের মধ্যে আরেকটা এর পরবর্তী যে কথাটা আছে যে তোমাদের কোন কষ্ট হলে সেটা রাসূল অনুভব করে, তোমাদের মধ্যে কোনো কষ্ট হলে সেটা রসুল অনুভব করে, অর্থাৎ উম্মতদের কোনো কষ্ট হলে আমার রসুল সেটা অনুভব করে। তাহলে আমার রসুল সেজন্য তো আলহামদুলিল্লাহ আমাদেরকে সুন্নত শিখিয়ে গিয়েছেন যে ঘুমানোর সময় বিছানাটাকে ঝেড়ে নাও, তারপরে পানি পান করার সুন্নত শিখিয়ে নিয়েছে যাতে দেখে নাও। তো আমাদেরকে এমন এমন জিনিস শিখিয়ে নিয়েছেন, আলহামদুলিল্লাহ এটার উপর আমল করছি। আর এটা কেন বা হবে না, আল্লাহ তাআলা যে কোরআনুল কারীমের মধ্যে কথাটা বলেছেন যে তোমাদের কষ্ট আমার রসুলের অনুভব হয়, তাহলে এটা হক যে আমার রসুল আমরা ন্যূনতম কষ্ট পেল আমার রসুলের অনুভূতি হয়। তাহলে যেখানে আমার রসুলের অনুভূতি হয় কষ্ট, সেখানে আমার রসুলের কষ্ট কিন্তু আশিকের রসুলের অনুভূতি হওয়া দরকার। কারণ আমার রসুল কোন বিষয়ে কষ্ট পাচ্ছে উম্মতদেরকে সেই বিষয়টাও জেনে রাখা দরকার, এবং সে কষ্ট যেন আল্লাহর রসুলের না হয় সেদিকে দেখা দরকার। কারণ প্রত্যেক বৃহস্পতিবারের রাত্রে আমার রসুলের দরবারে বান্দাদের উম্মতদের আমলনামা পেশ করা হয়, যাদের আমলনামা আলহামদুলিল্লাহ নেকিতে পরিপূর্ণ তা দেখে মুস্কি হাসেন, যাদের আমলনামা গুনাহে পরিপূর্ণ সেটা দেখে আমার রসুল সাল্লাল্লাহু তাআলা ইসলামের কষ্ট হয়। তাহলে আমার রসুলকে এইভাবে কষ্ট কেন দিব যে বলেছেন নামাজ চোখের শীতলতা? তাহলে এই নামাজটা কেন ত্যাগ করছি? আজকে আমরা বান্দারা বুঝতেছি না নামাজ কত বড় নিয়ামত। নামাজের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে আলহামদুলিল্লাহ নামাজ অশ্লীল ও ঘৃণিত কাজ থেকে দূরে রাখে, কিন্তু আমরা আজকে নামাজ থেকে দূরে সরে গিয়েছি। তাহলে আমার বরকত আসবে কোথা থেকে? আজকে নামাজকে এত ভাবে আমরা আঁকড়ে ধরতেছি না, যে মন্দ মৃত্যুর কারণের মধ্যে একটা কারণ হচ্ছে যে নামাজের মধ্যে অলসতা করা, অবহেলা করা। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুক। দ্বিতীয় যে কথাটি বলা হয়েছে মদ্যপান, যে আমরা অনেকেই এই খুশিতে হোক আনন্দে হোক মদ্যপানে অনেকে ব্যস্ত হয়ে যায়, অনেকে এটা তার ধারাবাহিক চলে, আবার অনেকের এই মদ্যপানটা কি হয়ে যায় এই বন্ধুদের সাথে আড্ডায় বসে মাত্র মানে একদিনের জন্য পান করে থাকে, তাদের জন্য হুঁশিয়ারি। যারা ধারাবাহিক পান করেন তারা, তাদের মন্দ মৃত্যুর হওয়ার আরেকটি কারণ রয়েছে। আবার যারা হঠাৎ হঠাৎ পান করেন তারা মনে করেন আল্লাহ তাআলা আমাকে নাজাত দিবে, অথচ না প্রিয় ইসলামীরা, ভয় করা দরকার। যেমন একটা কিতাবের মধ্যে ঘটনা এমন রয়েছে, ফুজাইল বিন আয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির একটা ছাত্র ছিল যে অনেক নেককা দিনদার, ওনার ছাত্রদের মর্যাদার মধ্যে সে সবচেয়ে মর্যাদাবান ছিল। তো যখন তার মৃত্যুর অন্তিমকাল এসে গিয়েছে, তখন ফুজাইল বিন আয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি ওই ছাত্রের কাছে গিয়েছেন। যাওয়ার পর তার মৃত্যুর যখন সাকরাত চলছে, এমন অবস্থায় ফুজাইল বিন আয়াস রহমতুল্লাহ তাআলা আলাইহি সূরা আর রহমান পড়তেছিলেন, কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছিলেন। তখন ছাত্র অতিষ্ঠ হয়ে বলল বন্ধ রাখেন, পড়িয়েন না। তখন ছাত্র ওই ফুজাইল বিন আয়াস রহমতুল্লাহ তাআলা আলাইহিকে কোরআন পড়তে বাধাগ্রস্ত করেছেন, এরপর বলে কলমা পড়াচ্ছেন। ফুজাইল বিন আয়াস রহমতুল্লাহ আলাইহি যখন ওই ছাত্রকে কলমা পড়াচ্ছেন, সে কলমা পড়তে অনীহা এবং এটা কলমা পড়ার জন্য সে চাইল না, তার মন দিচ্ছে না, অবশেষে তার মৃত্যু কলমাবিহীন হয়েছেন। তো ফুজাইল বিন আয়াস রহমতুল্লাহ আলাইহি এই ছাত্রের এরকম মর্মান্তিক
করুণাদায়ক মৃত্যু দেখে খুব আশ্চর্য হলেন এবং 40 দিন নিজে কান্না কাটি করতে লাগলেন। হায় আফসোস, মানে কান্না করতে করতে এই 40 দিন ঘর থেকেই বের হলেন না ফৈজাল বিন আয়াস রহমতুল্লাহ তাআলা আলাইহি। 40 দিন পর স্বপ্নে দেখলেন তাকে জাহান্নামের ফেরেশতারা টেনে টেনে কবরে দেখে নিয়ে যাচ্ছেন। আহ, তখন ওই ফৈজাল বিন আয়াস রহমতুল্লাহ তাআলা আলাইহি স্বপ্নে তার ছাত্রের কাছে জিজ্ঞেস করতে লাগলো, কি এমন ঘটনা ঘটেছে যে তোমার সাথে, তুমি তো আমার ছাত্রদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান ইখলাসের ছাত্র ছিলে, তাহলে সবার উপরে ছিলে, তাহলে তোমার আজকে এই অবস্থা কেন? তখন বলতে লাগলো, উস্তাদ, আমি তো দুনিয়াতে ঠিক ছিলাম, ইলমের মধ্যেও ঠিক ছিলাম, সব কিছু আমার ঠিক ছিল, কিন্তু আমি আমার 3টা জিনিসের কারণে আজকে জাহান্নামের অধিবাসী হয়ে গিয়েছি। তার মধ্যে কি, একটা হচ্ছে আমি অহংকার করতাম, আমি অহংকার করতাম যার কারণে আমার এই অবস্থা হয়েছে। আর আমি প্রথম কথা হচ্ছে যে আমি চুগুল করি করতাম, প্রথম যেটা সেটা হচ্ছে আমি চুগুল করি করতাম, একজনের কথা অন্যজনকে বলে দিতাম, লাগাতাম। তো এই চুগুল করি করার কারণে দ্বিতীয়ত আমি হিংসা করতাম, হিংসা করতাম অন্যান্য ছাত্রদের সাথে, যে আমার আগে কি সে উঠে যাচ্ছে কি না, বা আমার থেকে সে এগিয়ে যাচ্ছে কি না, এই হিংসার কারণে। এবং দ্বিতীয়ত আমি প্রতি বছর একবার মদ পান করতাম, একটা কবিরাজের কথা শুনে, একটা রোগের কারণে, একটা রোগের কারণে আমি মদ্যপান করতাম, ওই মদ্যপান প্রতি বছর একবার মদ্যপান করার কারণে এই 3টা জিনিস আমাকে জাহান্নামের দিকে নিয়ে গিয়েছে। তাহলে দেখেন আজকে যারা বিভিন্ন ইভেন্টস দিয়ে মৃত্যুর কথা বলে গিয়ে দুনিয়ার রং তামাশার মধ্যে লিপ্ত হয়ে যখন মদ্যপানের মধ্যে ব্যস্ত রয়েছেন, তাহলে বলছেন আমি একদিন পান করছি। হ্যাঁ ভাই, দেখেন একদিন, সারা বছরে একদিন পান করার কারণে তাকে এরকম একজন ছাত্রকে আল্লাহ তাআলা জাহান্নামের অধিবাসী করেছেন। আল্লাহ তাআলা এমন সময় আমাদেরকে দিবে না, নির্দিষ্ট সময় শেষ হলেই আমাদের আর অবকাশ দেওয়া হবে না। সেজন্য আমরা কোনোটা দিন যেন এমন না হয় যে আজকে গুনাহ করিনি কালকে থেকে নেকি করব, আজকে আমি গুনাহ থেকে বেঁচে যাই, আজকে যদি বেঁচে যাই তাহলে এটা আমার জন্য নাজাত হবে, যদি আমি চিন্তা করি আমাকে অবকাশ দেওয়া হবে, তাহলে এটা কুরআনুল কারীমের মধ্যে কি ইরশাদ করছেন আল্লাহ তাআলা, হে এই সূরা মুনাফিকুনের আয়াত 10 এবং 11 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, তার সারমর্ম অনেকটা এরকম, হে আমার প্রতিপালক, যদি আপনি আমাকে আরো কিছুদিনের জন্য সময় দিতেন তাহলে আমি সৎকা করে আসতাম ও সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম, অথচ নির্ধারিত সময়কাল যখন এসে যাবে তখন আল্লাহ কাউকে আর অবকাশ দেবেন না। তাহলে প্রিয় ইসলামী ভাইরা, দেখেন মৃত্যুর পর আমরা যদি এই চিন্তা করি, এই যখন মালিকুল মত আসবে, আমরা যদি সময় চাই আর সময় দেওয়া হবে না আমাদেরকে। মৃত্যুর আগে যদি আমি যে আল্লাহকে বলতাম যে আমি যদি একটু সময় পাই সৎকা করতাম, সৎকর্ম যারা করছে তাদের সাথে অংশগ্রহণ করতাম, তাহলে প্রিয় ইসলামী ভাইরা দেখুন আল্লাহ তাআলা বলছে নির্দিষ্ট সময় যখন এসে যাবে তখন তাকে আর অবকাশ কাউকেই দেওয়া হবে না। তাহলে প্রিয় ইসলামী ভাইরা দেখুন আজকে আল্লাহ তাআলা আমাদেরকে সময় দিয়েছে, আজকের দিনটাকে আমরা গনিমত মনে করি, আজকের দিনটাকে মৃত্যুর স্মরণে আমরা লিপ্ত করে দিই যাতে করে গুনাহ থেকে বাঁচতে পারি। যেমন মৃত্যুর স্মরণ আপনাকে গুনাহ থেকে বাঁচাবে, কিন্তু আপনি যদি মৃত্যুর স্মরণ থেকেই ভুলে যান তাহলে আপনার দুনিয়া আপনাকে একেবারে কুচ্ছিত, এই দুনিয়া কালকে আমাদের কালকে আমাদের দিন যে দুনিয়াটা কুচ্ছিত একটা বড়ির আকার ধারণ করে উঠবে, সে দুনিয়া আজকে আমাকে মগ্ন করে রেখেছে। কিতাবের মধ্যে বর্ণিত আছে যখন কিয়ামত সংঘটিত হবে হাশরের ময়দানে একটা কুৎসিত নারী কি করবে, মানুষকে এসে তার সাথে দাঁড়াবে, এমন অবস্থা দেখে ওই কুৎসিত নারীর চেহারা দেখে বান্দা ভয় পেয়ে যাবে, এমনভাবে ভয় পেয়ে যাবে যে তার থেকে পালানোর চেষ্টা করবে। তখন ওই কুৎসিত নারী বলবে, হাই তুমি আমার থেকে আজকে কেন পালাচ্ছ? বলতে লাগলো, তোমাকে দেখে তো আমার ভয় লাগতেছে, আমি তোমার থেকে না পালি কি করব। বুঝছো কেন? তুমি তো আমার ভালোবাসায় পড়ে মৃত্যুকে একেবারে ভুলে গিয়েছিলে, আমার ভালোবাসায় পড়ে তুমি বিনোদনের মধ্যে মগ্ন ছিলে, আমার ভালোবাসায় পড়ে তুমি দুনিয়াতে অট্টালিকা করার চেষ্টা করেছিলে, দুনিয়াকে ভালোবেসে মৃত্যুকে গ্রহণ করতে চাওনি, মৃত্যুর কথা কখনো স্মরণ করোনি, তুমি শুধু দুনিয়ার ভালোবাসায় মগ্ন ছিলে, তুমি মৃত্যুকে কখনো তোমার কাছে যে আসবে তোমাকে যে মৃত্যু গ্রাস করবে সেই চিন্তা তোমার মধ্যে একেবারেই ছিল না, তুমি আমার ভালোবাসার মধ্যে একেবারে মগ্ন হয়ে গিয়েছিলে, তুমি আমার ভালোবাসা ত্যাগ করতে পারোনি, আমার ভালোবাসা ত্যাগ করতে চাওনি, তুমি চেয়েছো অনন্তকাল একেবারে অসীম, তুমি আমার ভালোবাসার মধ্যে যেন লিপ্ত থাকো সেই কামনা করেছিলে, আজকে কেন তুমি আমাকে দূরে সরে দিচ্ছ, ঠেলে দিচ্ছ? বুঝতে লাগ, তখন ওই ব্যক্তি বলবে তুমি কে? বসে আমি সেই দুনিয়া যার ভালোবাসায় পড়ে তুমি সবকিছু
হারাতে বসেছিলে তুমি।
জি, তো আজকে আমি যদি জাহান্নামে যাই তোমাকে ছাড়া যাবো না, তোমাকে নিয়ে আমি জাহান্নামে যাব। এভাবে দুনিয়া ওই কালকে আমাদের দিন বান্দাদেরকে আহ্বান করবে। সেজন্য আমাদেরকে উচিত দুনিয়া আমাদেরকে আহ্বান করার আগে দুনিয়া থেকে আমরা ছেড়ে যাই, যেন চিংড়ি আমরা ওই মাছের মতো হয়ে যাই। একটা মাছ এমন আছে দুনিয়াতে বসবাস করে, ঠিক কাদা কাদার মধ্যে থাকে ঠিক, কিন্তু কাদা তার মধ্যে লাগে না। আমাদের জাতীয় ভাষায় আমরা এটাকে চিড়িং মাছ বলি আর কি। হ্যাঁ, ওই মাছটার একটা বৈশিষ্ট্য হচ্ছে চিড়িং মাছ বলা হয়, সেটা কাদার মধ্যে থাকে, কাদার মধ্যে থাকে ঠিক, কিন্তু কাদা তার গায়ে লাগে না। তা আমাদের এমন হওয়া উচিত, আমরা দুনিয়াতে থাকবো কিন্তু দুনিয়ার কোনো ভালোবাসা অট্টালিকা যেন আমার গায়ের মধ্যে না লাগে, সেদিকে আমি চেষ্টা করবো।
এটা যদি আমরা দেখি মিরাজ ভাই, তবে পৃথিবীতে হাজারো নয় লক্ষ লক্ষ মানুষ আসছে আবার চলে গেছে।
জি,
যাদের নাম অনেকেই শুনি আমরা, আবার অনেকেই জানি না। আদম আলাইহিসসালাম থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীতে কত মানুষ আসলো আর কত মানুষ চলে গেল,
চলে যাবে,
কারো কোনো ঠিকানা নেই, জানাই নেই কার কবর কোথায় আছে, কবরেরও নাম ঠিকানা নেই, কবরেরও নাম। আমি দেশের বাহিরে একটা কবরস্থানে গেলাম, ওই কবরস্থানটা আমি শুনছি এশিয়ার মধ্যে সবচাইতে বড় কবরস্থান, আর ওই কবরস্থানের বয়স হাজার হাজার বছর হয়ে গেছে, হাজার হাজার বছর হয়ে গেছে। আচ্ছা, কবরস্থান এমন কবরস্থান ওটা যেহেতু হাজার হাজার বছর পার হয়ে গেছে আর এশিয়ার মধ্যে সবচাইতে বড় কবরস্থান এটা, তো এই কবরস্থানের মাঝখান দিয়ে ঠিকঠাক বড় রাস্তাও করে দেওয়া আছে, যাতে করে, কেননা অনেক বড়, অনেক বড়, এক মাথা দাঁড়ালে অপর সাইড দেখা যায় না কবরস্থানের, এত বড়। আমরাও যখন গেলাম ওখানে তো গাড়ি নিয়ে গেছি, তো গাড়ি দিয়ে আপনার সাত আট মিনিট ভিতরে যাওয়ার পরে, গাড়ি চালিয়ে সাত আট মিনিট ভিতরে যাওয়ার পরে একটা মাজার শরীফ সেখানে আছে, ওই মাজার জিয়ারতে গেলাম। তো রাস্তা থাকা খুবই দরকার, কেননা কবরেরও কিছু আদব রয়েছে, রাস্তা না থাকলে মানুষ হয়তো কবরের উপর দিয়ে হেঁটে যাবে, রাস্তা তৈরি করে দিয়ে সেটাও ভালো একটা কাজ। আমার বলার উদ্দেশ্য, হাজার হাজার বছর ধরে এই কবরস্থানে মানুষকে দাফন করা হচ্ছে, কিন্তু কে জানে কোথায় কার দাদার কবর, কোথায় কার আত্মীয় কবর, কেউ জানে না। কবর হচ্ছে, কবর দিতেছে, মানুষ মারা যাইতেছে। আমার বলার উদ্দেশ্য, যারা দুনিয়াকে ভালোবাসছে তাদের নাম নিশানা কিছুই নেই। হ্যাঁ, কিছু লোকের নাম আছে, বাদশাহ আকবরের নাম শুনবেন বা আরো অনেকের নাম এরকম শুনবেন, সাদ্দাদের নাম শুনবেন, অনেকের নাম শুনবেন, ফেরাউনের নাম শুনবেন। কেন বলে, এরা খারাপ কাজে জড়িত ছিল, ভালো কোনো বিষয় নিয়ে তাদেরকে স্মরণ করে না মানুষ, স্মরণ করে তাদেরকে খারাপ উদাহরণ দেওয়ার জন্য মানুষ স্মরণ করে, তাই না?
আমার একজন উস্তাদ ছিল, তো উনি একটা কথা বলতো সবসময়, হুজুর বলতো মানুষকে দুইভাবে চেনা যায়, একটি হচ্ছে ভালোভাবে, একটি হচ্ছে খারাপভাবে।
রাইট,
অবশ্যই।
দেখুন, ভালোভাবে যারা করেছে, যেমন আমার গোসে পাক আলা হযরত, আর যারা খারাপ ভাবে করেছে ফেরাউন কানুন হামান,
জি জি জি, এদের কথাই বলছিলাম। তো এদের নাম মানুষ কিন্তু নেয়, কিন্তু ভালোভাবে নেয় না, খারাপের উদাহরণ দিয়ে নেয়। দেখবেন মানুষ যদি কোনো ভুল করে, একটা উদাহরণ দেই, যদি ছোট বাচ্চা থাকে ঘরের মধ্যে, তিন চার বছরের বাচ্চা থাকে, আর বাবা যদি ওই সন্তানের গালে চর মারে, চার বছরের সন্তান কিচ্ছু বুঝে না, তারপরও কিছু বাবা আছে এমন, এত জেদি, কোনো বাচ্চা ভুল করলো তো জোরে চর মারে, এই চার পাঁচ বছরের বাচ্চার গালে চর মারে, তখন দাদা দাদি যদি কাছে থাকে তারা কি বলে, হয়তো আপনারাও শুনছেন, তুই কাজটা তো করলি ফেরাউনের মতো, এরকম একটা উদাহরণ দেয় না, এরকম দেয়, তুই কাজটা তো করলি ফেরাউনের মতো। অর্থাৎ সে বুঝাতে চায়, এত ছোট বাচ্চার গায়ে চর মারা তো বুদ্ধিমানের কাজ না, ভালো মানুষের কাজ না, ছোটরা তো ভুল করবেই, কিন্তু তুই কাজটা কি করলি, অর্থাৎ ফেরাউন ভালো কাজ করে নাই বিদায়, তার সাথে একটা উদাহরণ দিয়েছে, মানুষকে তুলনা দিয়েছে। তাদের নাম মানুষ ভালোভাবে নেয় না, ঘৃণার দৃষ্টিতে নেয়। আর যারা এই মৃত্যুকে স্মরণ করে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহওয়ালা হয়ে গেছে, ইমানদার হয়ে গেছে, মুমিন হয়ে গিয়েছে, একটা হাদিসে পাক অনেক বড়, আমি সার অংশ বলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, পৃথিবীতে যারা আসে, অনেক মানুষ জন্ম, অর্থাৎ পৃথিবীতে মুসলমান হিসাবে বসবাস করে, আর পৃথিবী থেকে যখন বিদায় নেয় তখন কাফের হয়ে বিদায় নেয়। আবার পৃথিবীতে কিছু মানুষ বসবাস করে, যারা বসবাস করে পৃথিবীতে কাফের হয়, কিন্তু বিদায় যখন নেয় তখন ইমানদার হয়ে বিদায় নেয়। আবার পৃথিবীতে কিছু মানুষ আছে মুমিন হয়ে বসবাস করে, পৃথিবী থেকে যাওয়ার সময় মুনাফিক হয়ে যায়, পৃথিবীতে বসবাস করে মুনাফিক হিসেবে বসবাস করে, যাওয়ার সময় ইমানদার হয়েছে, এরপরে কবরে যায়। একটা উদাহরণ আল্লাহ রাসূল দিয়েছেন যে কোন একটা ব্যাপার নিয়ে। তো এই যে বিষয়গুলো যদি মরণের কথা স্মরণ না থাকে না, তো ভালো ভালো অর্থাৎ মুসলমান যারা তাদের মধ্যেও মরণের কথা স্মরণ না থাকার কারণে একটা সময় যখন ইন্তেকালের সময় ঘনিয়ে আসে তখন তার ঈমান, এই যে মিরাজ ভাই বলেন না, ঈমান বরবাদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই আজানের সময় কথা বলার কারণে, মেসওয়াক না করার সময় কারণে, বিভিন্ন কারণগুলো হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে। ঈমান নষ্ট হয়ে মারা যাওয়ার কিছু কারণও হাদিসে পাকের মধ্যে রয়েছে। তো নিজের ঈমান নিয়ে আর মৃত্যুর কথা স্মরণ করা এটা খুবই দরকার আর নিত্যদিনের কাজ আমি মনে করি, এটা প্রতিদিনের কাজ। কিংবা শাইখ তরিকাত আমিরুল সুন্নাহ দামাত বরকাতুল্লাহ আলিয়া যে 72 নেক আমল রিসাল আমাদেরকে দিয়েছেন, এটা একবার আমরা অধ্যয়ন করে দেখি। এর মধ্যে আপনি অধ্যয়ন করতে বসবেন তো আল্লাহ তাআলার অনেক বড় দয়া যে এক পীরে কামিলের লেখা এই রিসালা, ছোট্ট একটা কিতাব, এটা যখন আপনি পড়তে থাকবেন না তো প্রতিদিন আমলের কথা মনে পড়বে আর নিজের মরণের কথাও মনে পড়বে। কারণ এক পীরে কামিলের লেখা এটা, যখন আপনি পড়বেন তার তাসির আপনার অন্তরের মধ্যে গেঁথে যাবে আর প্রতিদিন নেক আমল আপনার বাড়তে থাকবে। আল্লাহ তাবারক তাআলা বোঝার আর আমল করার তৌফিক দিক। আরো কিছু কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা কোরআনে পাকের বিভিন্ন জায়গাতে আল্লাহ তাবারক তাআলা এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন, আয়াতে কারিমে নাজিল করেছেন, যাতে করে বান্দা সংশোধন হয়, বান্দা বুঝতে পারে, বান্দা খারাপ কাজ থেকে যেন নিজেকে বিরত রাখে, বান্দা যেন হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখে। দর্শকের আরো দুই একটা কল শুনি, সাদাব এরপর আপনাকে সময় দেব ইনশাআল্লাহ তাআলা আপনি কালাম আমাদেরকে শোনাবেন। জি, দর্শকের কল শুনিয়ে দিন।
আমার নাম চুনমুনি, আমি নারায়ণগঞ্জ শোনা আছে। এই চ্যানেলটা আমি দীর্ঘদিন ধরে দেখতেছি, চ্যানেলটা আপনার থেকে আমার ভালো লাগতেছে অনেক, চ্যানেল থেকে অনেক কিছু শিখতে পারতেছি ইনশাআল্লাহ। ভালো থাকবেন।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক, আল্লাহ তাআলা বরকত দান করুক, সাথে থাকবেন আশা রাখি ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন।
আমার নাম মেহেলে হাসান, আমি বংশগতভাবে বলছিলাম রহমান বলতে বাবার দেখতেছি, আমার খুব ভালো লাগে, আমি একটা নাচ শুনতে চাই, নাচটি হলো হাজমি রামজি জাল্লাল।
মাশাআল্লাহ, আপনার কল তো সবসময় থাকে। হ্যাঁ, সবসময় আপনার কল থাকে, আল্লাহ তাআলা কবুল করে নিক। ওই সকল মা বাবাকে মোবারকবাদ জানাই যারা নিঃসন্তানকে মাদানী চ্যানেল দেখার অভ্যাস বানিয়েছেন, কেননা এই সকল সন্তানরাই তো একদিন ইনশাআল্লাহ তাআলা বাংলাদেশকে পরিচালনা করবে, এই সকল সন্তানরা একদিন বাংলাদেশের কর্ণধার হবে। আর তারা যখন এখন ছোটবেলা থেকেই দিন ইসলামকে শিখতে পারতেছে, ইসলামের নৈতিকতা শিখতে পারতেছে, ইসলাম কি বলে মৌলিক শিক্ষা শিখতে পারতেছে, একদিন এসে ইনশাআল্লাহ তাআলা দেশকে সুন্দরভাবে তারা গড়ে তুলবে। আল্লাহ তাবারক তাআলা কবুল করে নিক। যে সাদাত ভাই কালাম শুনিয়ে দিন, কিছু অনুরোধের কালাম ছিল আমাদেরকে শোনান।
সোনার মদিনা আবার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আরশ মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আরশ মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, তোমার বুকে শুয়ে আছে লাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবজে গুম্বদ বালে মন জোরে দোয়া করে না, জব ওয়াক্ত নজা আয়ে আকা দিদার বেরি আধে
মরণকে যে স্মরণ করার যে বিষয়টা রয়েছে, আজকাল কিন্তু আমরা এমন একটা শব্দ মুখস্থ করে নিয়েছি, মরার পরে দেখা যাবে, আল্লাহ তালার পানা। এই শব্দটা উচ্চারণ করা যে কতটা ক্ষতিকর সেটা হয়তো বা আপনি শরীয়তের জ্ঞান না থাকার কারণে বুঝতেছেন না যে মরার পরে দেখা যাবে। আরে কি দেখবেন আপনি, আপনার চাইতে বড় বড় পালোয়ান দুনিয়া থেকে চলে গেছে, কিছুই দেখতে পারে নাই, দেখবে কোথায়, হিসাব দেওয়া নিয়ে ব্যস্ত, আজাব যে কবর দেওয়া হচ্ছে না সেগুলো নিয়েই তো ব্যস্ত। মানে এটা কেমন ধরনের ধমকি, কেমন ধরনের এক কথা, মরার পরে দেখব, কি দেখবেন। এটা আমরা ছোটবেলায় হয়তো বা আপনারা এই শব্দটা ব্যবহার করছেন, যদি কারোর মধ্যে কারোর সাথে বন্ধুদের মধ্যে ঝগড়া লাগে না মিরাজ ভাই, তখন এই কথাগুলো বলতাম, আসবি না দেখে নেব নে। তো কি এটা একটা বন্ধুর সাথে চলে, ঠিক আছে, এটা এলাকার ছেলেদের সাথে চলে, তুই আমার সাথে দুর্ব্যবহার করছো, দেখিস আমার বাড়ির সামনে যাবি বা আমার এলাকায় যাবি বা স্কুলে পাবো তোকে দেখে নেবো তখন। তো এটা তো একটা স্বাভাবিক মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে। আর যদি কোনো ব্যক্তি বলে মরার পরে দেখা যাবে, কি দেখবেন আপনি,
কেউ গুনে করতে লাগলো, এই সময় যদি কাউকে কিছু বলা হয় যে এগুলোর জন্য পাপ হবে মৃত্যুর পরে, বসে মৃত্যুর পর দেখা যাবে,
দেখা যাবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলার পানা। এই শব্দ থেকে আমরা নিজেকে বাঁচানোর চেষ্টা করি। দেখেন আমরা এই শব্দ ব্যবহার করি, আমাদের সমাজে অনেকেই করে, আবার অনেকে করে না, অনেকের মধ্যে হয়তো এই জ্ঞানটুকু আল্লাহ দিয়েছেন না এমন কথা বলা যাবে না, একে তো এমনিই পাপি আমি, এরপরে আবার যদি এই কথা বলি দেখা দেখা যাবেনি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার যে ঘটনা আমি প্রায় সময় বলি এই কথাটি, এক যুবক ছিল না যে নেককার যুবক, যার ইবাদতের ব্যাপারে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা নিজেও প্রশংসা করেছেন। তো তাদের মধ্যে কেমন ছিল আল্লাহ তাআলার ভয়, কেমন ছিল মৃত্যুর স্মরণ তাদের মধ্যে। একদিন যে কোনো কারণবশত সে একটা গুনাহের মধ্যে লিপ্ত হতে যে চেয়েছিল, এর মধ্যেই তার ওই আয়াতে কারিমা স্মরণ এসে গেল। ইমানদারদের জন্য কি সেই সময় এখনো আসেনি
যাদের অন্তর্যুক্ত করবে?
হঠাৎ করে সে এই আয়াতের কথা যখন মনে পড়ল, সে জমিনে পড়ে গেল। যখন জমিনে পড়ে গেল, আশেপাশে যারা ছিল তারা খবর দিল তার বাবাকে, বাবা আসলো নিয়ে গেল, হুশ ফিরল। তার বাবা জিজ্ঞাসা করল, কি হয়েছিল, এমন কোন কথা তুমি শুনলে অজ্ঞান হয়ে পড়লে? তখন বাবার সাথে সে বলতে লাগলো, বাবা আমি এক গুনাহের কাজে পা বাড়িয়েছিলাম, হঠাৎ করে আমার এই আয়াতের কথা মনে পড়লো। যখন ওই আয়াতের কথা আবার বললেন, আবার সে অজ্ঞান হয়ে গেল। এভাবে দুই তিনবার অজ্ঞান হওয়ার পরে ওই ছেলেটা ইন্তেকাল করলো। তখন রাত্রে সবাই মিলে তাকে দাফন করে দিল। যখন দিনের বেলায় ফারুক আজমের কাছে সংবাদ আসলো যে আপনি যার ব্যাপারে যার ইবাদতের প্রশংসা করতেন সে গত রাত্রে মারা গেছে এবং তার দাফন কাফন হয়ে গেছে, ফারুক আজম বলল, এটা কেমন কথা, আমাকে তোমরা জানালে না, আমাকে জানাতে আমি নিজে তার জানাজায় যেতাম, এমন একজন নেককার যুবক ছিল। ফারুক আজম বললেন, এখন আমাকে নিয়ে যাও, আমি তার কবরস্থানে যাব। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তার কবরের পাশে গিয়ে দাঁড়ালেন, আর ওই আয়াতে কারিমা আবার তিনি তিলাওয়াত করলেন, আল্লাহ তো ওয়াদা করেছেন যারা আল্লাহর ভয়ে ইন্তেকাল করবে তাদের জন্য দুটি জান্নাত রয়েছে, হে কবরবাসী তুমি বলো তোমাকে আল্লাহ তাআলা কি দিয়েছেন। যেমন ফারুক আজম ছিলেন, কেননা সকল সাহাবি আল্লাহর ওলি, সকল সাহাবি একটা ইসলামের একটা একটা নীতি বা ইসলামের একটা ধারা এটা মানতে হবে আমাদেরকে, সকল সাহাবি ওলি কিন্তু সকল ওলি সাহাবি না, এটা একটা আইন মনে করেন আইন ইসলামের, সকল সাহাবি ওলি। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ তাআলা কেমন ক্ষমতা দান করেছেন, কবরের উপরে দাঁড়িয়ে সে আহ্বান করলেন কবরবাসীকে, হে যুবক আল্লাহ তো ওয়াদা করেছেন যারা আল্লাহর ভয়ে ইন্তেকাল করবে তাদের জন্য দুটি জান্নাত রয়েছে, আল্লাহ তোমার সাথে কেমন ব্যবহার করেছে, আর কবরবাসী যে ছিলেন সেও বা কেমন আল্লাহ তাআলার দরবার থেকে মর্যাদা অর্জন করেছেন, কবর থেকে উত্তর দিলেন হে আমিরুল মুমিনিন আল্লাহ তাআলা আমাকে দুটি জান্নাতই দান করেছেন। তাদের মধ্যে ছিল মৃত্যুর স্মরণ, তারা তাদের মধ্যে ছিল আল্লাহর ভয়, কবরের ভয়, হাশরের ভয় তাদের মধ্যে ছিল, আর তারা ইন্তেকালের পরে যে ওয়াদা আল্লাহ তাআলা করেছেন দুটি জান্নাত দান করবেন সেটাই তাদেরকে আল্লাহ দান করেন। আর অপর দিকে আমরা আমরা বলি মরার পরে দেখা যাবে, দেখবেন তো জাহান্নামে যাবেন, আর জাহান্নামে যাওয়ার পরে অর্থাৎ যারা গুনাহের কাজ করবে তওবা করবে না, আমি তাদের কথা বলছি, আযাব ভোগ করতে করতে সময় পাওয়া যাবে না, আবার বলবো কি আমি মরার পরে। এত শক্তি কোথায় মিরাজ ভাই, এত সামর্থ্য কোথায় আমাদের মধ্যে, সামান্য মশার কামড় সহ্য করতে পারি না, সামান্য ঠান্ডা, এখন শীত চলে আসছে, অজু করতে ভয় পাই, গরম পানির প্রয়োজন হয়,
ডেঙ্গুর প্রলোপ চলছে বাংলাদেশে, মানুষ ভয়ে মশারির মধ্যে ঢুকে যাচ্ছে, সামান্য মশার থেকে যদি বাঁচতে আমার মশারির ভিতরে ঢুকা লাগে, ভয় আতঙ্কে থাকি, সামান্য একটা মশা যেটা নমরুদকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেই মশাকে যদি আমি ভয় করি তাহলে যিনি মশা সৃষ্টিকারী আল্লাহ তাআলা,
আল্লাহ তাআলা আযাবের ব্যাপারে বলি বলে মরার পরে দেখব
কতটুকু আল্লাহ তার ছোট আযাবই তো আমি সহ্য করতে পারছি না, তাহলে আমার জন্য বলছে জাহান্নামে যারা যাবে তাদের জন্য সর্বনিম্ন আযাব থাকবে দুই দুই ফিতার স্যান্ডেল, যেটা পরানোর সাথে সাথে মাথার মগজ টকবক করে করে কেটে যাবে। আল্লাহ তাআলা আসলে আমাদেরকে আমরা আসলে মৃত্যুকে কেন স্মরণ করতেছি না, এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আসলে আমরা কি জন্য আসলে মৃত্যুকে স্মরণ করছি না, যে আল্লাহ তাআলা বলতেছেন কানজুল ইমানতে কোনবাদ তোমাদেরকে উদাসীন করে রেখেছে সম্পদের অধিক কামনা যতক্ষণ পর্যন্ত তোমরা কবরসমূহের মুখ দেখছো। তো দেখেন আজকে জাকির ভাই দেখেন আমরা ফিউচার প্ল্যানিং নিয়ে কত ব্যস্ত না, আমরা আমাদের ফিউচার প্ল্যানিং এটা করব সেটা করব, একটা অট্টালিকা হলে আরেকটা অট্টালিকা করব, একটা বিল্ডিং করতে পারলে একটা চেষ্টা করতেছি, একটা গাড়ি করতে পারলে আরেকটা চেষ্টা করতেছি, একটা ব্যবসা প্রতিষ্ঠান হলে আরেকটা চেষ্টা করতেছি, মানে বান্দার চেষ্টার শেষ নাই, ফিউচার প্ল্যানিং এর শেষ নাই, একটার পর একটা সে জীবনের মধ্যে এমন ভাবে তার জীবনটাকে ফিউচার প্ল্যানিং এর মধ্যে রেখেছেন যে একটা করার পর আরেকটা করবে, একটা হওয়ার পর একটা করবে, তো তার ফিউচার প্ল্যানিং এর মধ্যে যেটা নাই সেটা হচ্ছে মৃত্যুর স্মরণ। কারণ আমার ফিউচার প্ল্যানিং এর মধ্যে বিল্ডিং হতে পারে নাও হতে পারে, গাড়ি হতে পারে নাও হতে পারে, আমার একটা বিজনেস হতে পারে নাও হতে পারে, কিন্তু মৃত্যু
এটা হবেই
হবেই অবশ্যই
নির্ধারিত।
সেজন্য আল্লাহ তাআলার হাবিব হাবিব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বনি আদমের চাহিদার ব্যাপারে বলা হয়েছে কি, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করছেন বুখারী শরীফের হাদিস নাম্বার হচ্ছে 6439, বলছে যদি বনি আদমের স্বর্ণে ভরা একটা উপত্যকা থাকে তথাপি সে তার জন্য দুটি উপত্যকা হওয়ার কামনা করবে, একটা যদি থাকে
আর একটা
কামনা করবে, তার মুখ মাটি ছাড়া অন্য কিছুই ভরতে পারবে না, তবে যে ব্যক্তি তওবা করবে আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। আমি একটা ইসলামী ভাইয়ের ঘটনা শুনেছি এরকম, সে আমেরিকায় থাকতো এবং সে অট্টালিকা মানে অনেক টাকা উপার্জন করেছেন, তার পুরো জীবনের উপার্জন দিয়ে বাংলাদেশের মধ্যে একটা আলিশান বিল্ডিং তৈরি করেছেন, আলিশান বিল্ডিং যখন তৈরি করেছেন তার শরীরে হঠাৎ করে একটা
রোগ ধরা পড়ছে,
অবস্থা মানে খারাপ লাগছিল, ডাক্তার তাকে যখন ট্রিটমেন্ট দিয়েছেন টেস্ট দিয়েছেন দেখতে পেল তার ক্যান্সার হয়ে গিয়েছে, সে আর বেশি দিন দুনিয়াতে থাকবে না। তখন সে একদিন সকালবেলায় তার বিল্ডিং এর সামনে দাঁড়িয়েছে আর কান্না করতে লাগলো, চোখের পানি ঝরাতে লাগলো, তার প্রতিবেশী যাচ্ছে বলতে লাগলো আপনি কান্না করছেন কেন, আপনার এত সুন্দর বিল্ডিং কয়দিনের মধ্যে আপনি এই ঘরের মধ্যে কি করবেন, প্রবেশ করবেন, হয়ে যাবে আপনার সকল দুনিয়া, আপনার যে সারা জীবনের কামাই আপনি এই ঘরের মধ্যে খরচ করেছেন, এত আলিশান করে ঘর করেছেন, এই ঘরটা দেখে আপনি কান্না করছেন কি জন্য, সুখে? সে বলতে লাগলো যদি সুখে কান্না করতাম তো কথাই ছিল না, আজ আমি যে জন্য কান্না করছি সে কান্নার ব্যাপার যদি আমি আপনার কাছে বর্ণনা করি শেষ হবে না। বলতে লাগলো কি, বলতে লাগলো আমি আমার দুনিয়ার সকল অর্থ ব্যয় করে এই ঘরটা তৈরি করেছি, কিন্তু আফসোস হতে পারে এমন আমার এই ঘরে ঢুকাও হবে না, এই ঘরটা তৈরি হওয়ার আগে আমি ওই কবরের মধ্যে চলে যাব যে খবরের জন্য আমি প্রস্তুতি নিই নাই। প্রতিবেশী অবাক হয়ে গেল, আপনি আজিব এই কথা কেন বলছেন? বলছে, হ্যাঁ আমার এমন রোগ ধরা পড়েছে আমি আর এই ঘর তৈরি হওয়া পর্যন্ত হয়তো দুনিয়াতে বেঁচে থাকবো না। আমি যে ঘরে থাকার জন্য সারা জীবন কষ্ট করেছি, সারা জীবনের উপার্জন দিয়ে দিয়েছি, সে ঘরে আমি প্রবেশ করতেও পারবো না। আর যে কবরের জন্য আমি কিছুই সঞ্চয় তৈরি করি নাই, সে মৃত্যুর নিকটবর্তী আমি এখন হতে চলেছি। আর মৃত্যুর স্মরণ আমার মধ্যে একেবারেই ছিল না, সেটা বলে বলে সেই ওই বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে
কান্না করতে। মিরাজ ভাই, এই যারা হয়তো আমরা অ্যাভেলেবেল নিউজ দেখি, আপনাদের হয়তো বা অনেকেরই জানা আছে একটা বিষয়, কিছুদিন পূর্বে আমাদের বাংলাদেশের অন্য একটা মিডিয়াতে এই নিউজটা সম্প্রচার করছে, লোকটা মারা গেছে, সারা রাত মানে বাড়ির সামনে রাখা আছে, নিচ ফ্লোরে লাশ রাখা আছে, উপরে সেকেন্ড ফ্লোরে ছেলে মেয়েরা বসে জায়গা সম্পত্তি
ভাগাভাগি করছে,
অর্থাৎ লাশকে দাফন করার আগেই সম্পত্তি ভাগ করা নিয়ে সবাই ব্যস্ত। জানি না কেন কোন উদ্দেশ্য নিয়ে এই নিউজটা প্রচার হয়েছে জানি না, কিন্তু আমার বলার উদ্দেশ্য এটা যে আমি যাদের জন্য যে জন্য করতেছি সেই উদ্দেশ্যটা পূরণ তো নাও হতে পারে।
মন্দমিত্র কারণের মধ্যে দুটি ঘটনা বলেছিলাম, আর তৃতীয় হচ্ছে মাতা পিতাকে কষ্ট দেওয়ার কারণে, যিনি বলতেছে না যে আজকে আপনি বললেন যে সম্পত্তি বাবাকে রেখে, তাহলে দেখেন আপনার একটু আগে একটা কল আসলো, তখনও বললেন যে সন্তানকে সেভাবে লালন পালন করা দরকার যেভাবে আসলে একটা সন্তান কি হয়ে যায়, যাতে আকিরাতে ফিকির করতে পারে। মা বাবাকে আমরা কষ্ট দিয়ে থাকি, মা বাবারও এখানে অবদান থাকা দরকার যে আমরা ছেলেকে এস্টাবলিশ করার জন্য দুনিয়াতে শিক্ষিত করে থাকি, কিন্তু পরকালীন শিক্ষায় মৃত্যুর স্মরণে তাকে আমি একেবারে নিমগ্ন রাখি নাই। আজকে মা বাবার কিছু ট্রেন না থাকার কারণে সন্তানের এই অধঃপতন, এরপর সন্তান মা বাবাকে কষ্ট দেয়। আর যারা সন্তানদেরকে আমি বলবো আজকে, যারা মা বাবাকে কষ্ট দেন তার একটু সতর্ক হয়ে যান, কারণ মন্দমিত্র একটা কারণ হচ্ছে মা বাবাকে কষ্ট দেওয়া, জান্নাত থেকে বিচ্যুত হওয়া এবং জাহান্নামে পতিত হওয়া।
আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিয়ে সাদাত ভাইয়ের কাছে একটা এসএমএস আসছে, যেহেতু আলোচনা চলছে মৃত্যুকে স্মরণ করুন, মাটির বাড়ি মাটির ঘরে কালামটা দর্শক শুনতে চেয়েছেন, আমরা কালামটা শুনি, এরপরে শেষ কিছু কথা বলে অনুষ্ঠান থেকে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ তাআলা।
মাটির ঘর মাটির বাড়ি মাটির হবে বিছানা, ছোবে কাজাইবা একা সঙ্গে কে হো যাবে না, মাটির ঘর মাটির বাড়ি মাটির হবে বিছানা, ছোয়ে কাজাইবা একা সঙ্গে কে হো যাবে না, ডানে মাটি বামে
Shaw. পাচ্ছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না, ভুলে যাবে সবাই আমার। আল্লাহ মওলা মওলা মওলা, ভুলে যাবে সবাই আমার, ভুলে যাবে সবাই আমার, কেউ তো মনে রাখবে না। আসছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না, কিন্তু একদিন ডাকে পড়িবে মাটির নিচে শুইতে হবে। জোগাড় কিছু করছো বন্ধু তারি মাঝে বিছানা, আসছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না, মাটির ঘর মাটির বাড়ি মাটির হবে বিছানা, আসছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না।
আল্লাহ আল্লাহ আল্লাহ, আসলে সত্য কথা এটা, যেভাবে আসছি সেভাবে আমাকে যেতে হবে। অনেকে অনেকেই কথাগুলো বলি যে যেভাবে আসছি সেভাবে যেতে হবে, বলি কিন্তু আমলে নেই না আমরা। এরপরে বলি আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নেই। আসলে বাস্তব দাদা আসছে, এরপরে বাবা আসছে, এরপরে আমি আসছি, কিন্তু যাওয়ার কোনো তো সিরিয়াল নেই। দাদা জীবিত, নাতি চলে গেছে পৃথিবী ছেড়ে, এমন তো মৃত্যু এমন একটা বিষয় কাউকে ছাড়েনি, আজ পর্যন্ত কাউকে ছাড়েনি। আর কোরআনে পাকের আয়াত আমরা মিরাজ ভাই থেকে শুনলাম, আল্লাহ তাবারক তাআলা কোরআনেই ইরশাদ করে দিয়েছে, যার একবার আশা হয়েছে তাকে যেতে হবে। হ্যাঁ, যত কিছু আছে যেতেই হবে। তো যেহেতু যেতেই হবে, ওটাই তো আসল ঠিকানা, ওটাই তো স্থায়ী ঠিকানা। আর ওটা যদি আমার সুন্দর না হয়, সেখানে কর্ম যদি ভালো না থাকে, পৃথিবীতে একটু শান্তির জন্য হারাম মিথ্যা গীবত চুগলখুরি ধোকাবাজি অন্যের হক নষ্ট এগুলো কেন করে মানুষ? পৃথিবীতে একটু আরামের জন্য। শেষ পর্যন্ত সে আরামটুকু কিন্তু পৃথিবীতে পায় না, তার আগেই দুনিয়া থেকে চলে যেতে হয়। যারাই বা অর্জন করে নিয়েছে ধোকা দিয়ে মিথ্যা হারাম ভাবে অর্জন করেছে, কিন্তু একটু জিজ্ঞাসা করেন তো তারা কি আরাম পায় কিনা। এটাও আপনারা শুনেছেন, হারামের কখনোই আরাম নাই, হারামের কোনোদিন আরাম নাই, ওই হারাম তাকে যন্ত্রণায় দিয়ে রাখে সব সময়। যাই হোক, সে পৃথিবীতে একটু আরাম আয়েশের জন্য যাই কিছু করছে, সেই আরামটুকু পৃথিবীতেও করতে পারে নাই। আর ওই হারাম উপার্জনের জন্য, হারামের জন্য দুনিয়া দুনিয়া করতে করতে তার জীবনটা যে শেষ করে দিয়েছে, যখন তাকে কবরে রাখা হয় পৃথিবীতে আরাম করতে পারলো না, আর কবরেও পারলো না, কেননা কবরে তো আজাব তার জন্য অপেক্ষায় আছে। এই জন্য এই দুনিয়ার ক্ষণস্থায়ী কষ্টকে যদি আমরা একটু গ্রহণ করে নিই, সবাই বলে এটা মুসাফিরখানা, টাকাওয়ালারাও বলে এটা, বলে এটা মুসাফিরখানা। তো মুসাফিরখানার মতো কয়েক বছর আমরা অতিবাহিত করি, যখন কবরে যাবো আল্লাহ চায় সেখানে শান্তি আরাম, কত সেখানে আরামদায়ক বিছানা থাকবে, জান্নাত থাকবে আমাদের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক, সব সময় মরণের কথা স্মরণ করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দিক। এর জন্য আমাদের উচিত কিবলা শাইখের তরিকা তামিমুল সুন্নাহ খুব সুন্দর কিছু পরামর্শ কিন্তু এ ব্যাপারে আমাদেরকে দিয়ে থাকেন। কিতাব যখন লেখেন আমিরুল সুন্নাহ, কিতাবের লেখার চতুর্দিক থেকে একটা যে বাউন্ডারি আসে ওটার মধ্যে আল মউত লিখে দেন। আচ্ছা, মোবাইলের প্রোফাইল হোয়াটসঅ্যাপের প্রোফাইলের মধ্যে আল মউত লিখে দেয়, এরপরে ডিসপ্লের উপরে আল মউত লিখে দেয়, দরজার মধ্যে লিখে দেন আল মউত। আপনার যদি স্মরণ না আসে লেখা রাখেন, আল্লাহ চায় একদিন দুদিন তিন দিন দেখতে 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 স্মরণে চলে আসবে, হ্যাঁ তাসির হয়ে যাবে। আপনি যে কম্পিউটারে বসেন, কম্পিউটারের সামনে আল মউত লিখে রাখেন বা মৃত্যু লিখে রাখেন, এরপরে কম্পিউটার যে ডেস্কটপ আছে ডিসপ্লে আছে সেখানে আপনি
লেখার ইয়ে হচ্ছে। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু কি করতেন, কবরের পাশে গিয়ে
বসে থাকতেন।
তো জিজ্ঞেস করতে হবে আপনি কবর পাশে কেন বসে থাকেন, বলছে কবরবাসীরা আমাকে মৃত্যু স্মরণ এনে দেয়, কবর আখিরাতের স্মরণ এনে দেয়, আর আমি চলে যাওয়ার পর তারা আমার গীবত করে না।
আল্লাহ আল্লাহ, তারা করে, দুনিয়াবাসী করে কিন্তু কবরবাসীরা করে না। এই জন্য এই পরামর্শগুলো দিলাম যাতে করে আমাদের কাজে আসে, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দিক ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতা, আবার রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে উপস্থিত হব, নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব আশা রাখি। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ তাবারাকা তাআলা আমাদের সবাইকে কবুল করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।